বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
এখন শুনবেন সূরা বাকারার 204 থেকে 206 নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মিনান নাসি মান يعجبك قوله في الحياة الدنيا ويشهد الله على ما في قلبه ويشهد الله على
বিসমিল্লাহির রহমানির রহিম। মানুষের মধ্যে এমন লোক আছে পার্থিব জীবনে যার কথা তোমার কাছে বড়ই চমৎকার মনে হয় এবং নিজের সদিচ্ছার ব্যাপারে সে বারবার আল্লাহকে সাক্ষী মানে, কিন্তু আসলে সে সত্যের নিকৃষ্টতম শত্রু। যখন সে কর্তৃত্ব লাভ করে, পৃথিবীতে তার সমস্ত প্রচেষ্টার সাধনা নিয়োজিত করে, বিপর্যয় সৃষ্টি এবং শস্যক্ষেত ও মানব বংশ ধ্বংস করার কাজে, অথচ আল্লাহ বিপর্যয় মোটেই পছন্দ করেন না। আর যখন তাকে বলা হয় আল্লাহকে ভয় করো, তখন তার আত্মাভিমান তাকে পাপের পথে প্রতিষ্ঠিত করে দেয়। এই ধরনের লোকের জন্যে জাহান্নামে যথেষ্ট, এবং সেটি নিকৃষ্টতম আবাস। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তিলাওয়াত শুনলেন আজ বুধবার ১৩ জানুয়ারি, ২৯ পৌষ এবং ফার্সি ২৪ দেই। রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ। এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতে শর্টওয়েভ ৪৯ মিটার ব্যান্ডে ৬১৫০ কিলোহার্টজে এবং সৌদি আরবে শোনা যাচ্ছে শর্টওয়েভ ৩১ মিটার ব্যান্ডে ৯৮৭০ কিলোহার্টজে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শুনতে এবং ওয়েবসাইট ভিজিট করতে লগ ইন করুন এই ঠিকানায় parstoday.com/bn। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতেই থাকছে আমাদের লাইভ স্টুডিও থেকে সরাসরি বিশ্ব সংবাদ। এরপর সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতের প্রথমে শুনবেন ইরানের নৌবাহিনীর ক্ষেপণাস্ত্র মহড়া ও এ অঞ্চলে নিরাপত্তা রক্ষায় এর গুরুত্ব সম্পর্কে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, এবং বাংলাদেশে প্রতি মাসে ৫০ লাখ করে ৬ মাসে ১.৫ কোটি মানুষকে করোনা টিকা দেওয়ার একটি মহাকর্ম পরিকল্পনাও চূড়ান্ত করেছে দেশটির স্বাস্থ্য বিভাগ। ওদিকে কোভিড-১৯ টিকা নিবন্ধন কার্যক্রমে একটি অ্যাপ তৈরি নিয়ে অতিরিক্ত অর্থ ব্যয়ের অভিযোগ অস্বীকার করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এ সম্পর্কে বিশ্লেষক প্রতিক্রিয়া সহ ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি আব্দুর রহমান খানের প্রতিবেদন। এরপর রয়েছে স্বাস্থ্য ও চিকিৎসা বিষয়ক সাপ্তাহিক অনুষ্ঠান স্বাস্থ্য কথা। তারপর থাকবে পত্রপত্রিকার পাতার গুরুত্বপূর্ণ খবরের নিয়মিত পরিবেশনা কথাবার্তা, এবং প্রান্তিক আয়োজনে শুনবেন পবিত্র কোরআনের তাফসির বিষয়ক ধারাবাহিক অনুষ্ঠান কোরআনের আলো। সবশেষে সংক্ষিপ্ত সংবাদ। তবে সবকিছুর আগে এখনকার মতো সর্বশেষ বিশ্ব সংবাদ।
রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। সংবাদ শিরোনাম। পরমাণু সমঝোতায় ফিরতে হলে আমেরিকাকে আগে নিষেধাজ্ঞা তুলে নিতে হবে, কঠোর শর্ত জানালেন ইরানের সর্বোচ্চ নেতার উপদেষ্টা ডাক্তার বেলায়েতি। ইরানের নৌবাহিনীতে যুক্ত হল সবচেয়ে বড় সামরিক জাহাজ। ১,২১,০০০ টনের এই জাহাজ পরিচিতি পেয়েছে ভ্রাম্যমান দ্বীপ হিসেবে। ভারত থেকে ৪৭% বেশি দামে করোনা টিকা কেনার খবর প্রত্যাখ্যান। তথ্যমন্ত্রী জানালেন ভারতের একই দামে ভ্যাকসিন পাবে বাংলাদেশ। এবং ভারতীয় সংসদের উচ্চকক্ষ রাজ্যসভার সাবেক তৃণমূল সদস্য কেডি সিং আটক, তার বিরুদ্ধে বেআইনি অর্থ লেনদেন করার অভিযোগ। আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধুরা, সংবাদ শিরোনাম শুনলেন। এবার বিস্তারিত বিশ্ব সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সোহেল আহমেদ। ইরানের সর্বোচ্চ নেতার উপদেষ্টা ডাক্তার আলী আকবর বেলায়েতি বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্র যদি ইরানের পরমাণু সমঝোতায় ফিরে আসতে চায় তাহলে তাদেরকে অবশ্যই নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে। এরপরই বোঝা যাবে তাদের নতুন সরকার পরমাণু সমঝোতার বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ, অর্থাৎ তাদেরকে সরাসরি ঘোষণা দিতে হবে এবং খোদ প্রেসিডেন্টকেও এ বিষয়ে প্রতিশ্রুতি দিতে হবে। সর্বোচ্চ নেতার দপ্তরের ওয়েবসাইটকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি একথা বলেন। বেলায়েতি আরও বলেন, পরমাণু সমঝোতা যখন সই হয় তখনও ইরানের সর্বোচ্চ নেতা বলেছিলেন তৎকালীন প্রেসিডেন্ট বারাক ওবামাকে লিখিত প্রতিশ্রুতি দিতে হবে, কিন্তু তারা বলেছিল মৌখিক প্রতিশ্রুতি যথেষ্ট। কিন্তু শেষ পর্যন্ত দেখা গেল তারা মৌখিক প্রতিশ্রুতি মানেনি। বেলায়েতি বলেন, পরমাণু সমঝোতায় ফিরতে চাইলে আমেরিকাকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে, তবে আমরা তাদেরকে পরমাণু সমঝোতায় ফেরার জন্য অনুরোধ করছি না। যদি তারা ফিরতে চায় তাহলে তাদেরকে এভাবে ফিরতে হবে। ইরানের নৌবাহিনীতে যুক্ত হয়েছে এ যাবৎকালের সবচেয়ে বড় সামরিক জাহাজ। সমুদ্র অভিযানে ইরানি নৌবাহিনীকে লজিস্টিক সাপোর্ট দেওয়ার জন্য এ জাহাজ ব্যবহৃত হবে এবং এতে হেলিকপ্টার বহন করা সম্ভব। জাহাজটি সম্পূর্ণভাবে দেশীয় প্রযুক্তিতে তৈরি হয়েছে। ১,২১,০০০ টনের এই সামরিক জাহাজকে ভ্রাম্যমান দ্বীপ হিসেবে অভিহিত করা হচ্ছে। আজ মাকরান নামের এই জাহাজটি আনুষ্ঠানিকভাবে ইরানি নৌবাহিনীতে যুক্ত হয়। এর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইরানের সামরিক বাহিনীর চিফ অব স্টাফের চেয়ারম্যান মেজর জেনারেল মোহাম্মদ বাকেরি এবং সেনাবাহিনীর চিফ কমান্ডার মেজর জেনারেল আব্দুর রহিম মুসাবি সহ কয়েকজন শীর্ষস্থানীয় কর্মকর্তা। ভারত মহাসাগরের উত্তরাঞ্চলে এডেন উপসাগরের বাবুল মানদ্বীপ এবং লোহিত সাগরের মতো এলাকায় ইরানের সামরিক বাহিনীর অভিযানের সময় এই জাহাজ লজিস্টিক সাপোর্ট দেবে। এ ধরনের জাহাজকে ভ্রাম্যমান বন্দরও বলা হয়। ইরানের প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আমির হাতামি হুশিয়ার উচ্চারণ করে বলেছেন, তার দেশের শত্রুরা যদি হিসাব নিকাশে বিন্দুমাত্র ভুল করে তাহলে তেহরানের দাঁত ভাঙা জবাবের সম্মুখীন হবে। তিনি তেহরানে ইরানের শীর্ষস্থানীয় পরমাণু বিজ্ঞানী মোহসেন ফখরিজাদের শাহাদাতের চেহলাম উপলক্ষে এক শোক অনুষ্ঠানে এই হুশিয়ারি উচ্চারণ করেন। জেনারেল হাতামি বলেন, ইরানের সশস্ত্র বাহিনী নিজ দেশের পাশাপাশি গোটা মধ্যপ্রাচ্যের নিরাপত্তা রক্ষা করতে প্রস্তুত। ইরান ও মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরস্পরের সঙ্গে অঙ্গাঙ্গীভাবে জড়িত বলে তিনি মন্তব্য করেন। মোহসেন ফখরিজাদেকে হত্যা করে শত্রুরা ইরানের গবেষণা কাজে বিন্দুমাত্র ব্যাঘাত ঘটাতে পারেনি বলেও তিনি উল্লেখ করেন। প্রতিরক্ষামন্ত্রী বলেন, যে বিজ্ঞানীকে ফখরিজাদের স্থলাভিষিক্ত করা হয়েছে তিনি আগের চেয়েও তীব্র গতিতে গবেষণার কাজ চালিয়ে যাচ্ছেন। ইরানের শীর্ষস্থানীয় পরমাণু বিজ্ঞানী ফখরিজাদে গত বছরের 27 নভেম্বর তেহরানের অদূরে এক সন্ত্রাসী হামলায় শাহাদত বরণ করেন। ইরান ও দক্ষিণ কোরিয়ার মধ্যকার বেড়ে চলা সম্পর্ক ক্ষতিগ্রস্ত করতে আমেরিকাকে সুযোগ দেওয়া ঠিক হবে না বলে মন্তব্য করেছেন ইরানের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি বিষয়ক সংসদীয় কমিটির প্রধান মুজতাবা জুন্নুর। তিনি বলেছেন, আমেরিকার অসৎ উদ্দেশ্য এবং চক্রান্ত দুই দেশের ক্রমবর্ধমান সম্পর্কে নেতিবাচক প্রভাব ফেলবে এবং দুই দেশের স্বার্থকেই বিপদাপন্ন করবে। তেহরান সফররত দক্ষিণ কোরিয়ার উপ পররাষ্ট্রমন্ত্রী চোই জং কুনের সঙ্গে বৈঠকে এসব কথা বলেছেন তিনি। মুজতাবা জুন্নুর বলেন, তেহরান ও সিওলের মধ্যকার সম্পর্কের শেকড় অনেক গভীরে এবং কোনো ধরনের ক্ষত ছাড়াই দ্বিপক্ষীয় সহযোগিতা এ সম্পর্ককে আরও বিস্তৃত করার জন্য সঠিক ক্ষেত্র প্রস্তুত করেছে। তিনি বলেন, আমেরিকার চাপের মুখে দক্ষিণ কোরিয়ার ব্যাঙ্গগুলো ইরানের অর্থ আটকে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে, তবে দ্বিপক্ষীয় সম্পর্ক ক্ষতিগ্রস্ত হওয়ার আগেই সিওলের কর্মকর্তারা এ বিষয়ে বিচক্ষণ পদক্ষেপ নেবে বলে তেহরান আশা করছে। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে, আর প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতের শর্টওয়েভ 49 মিটার ব্যান্ডে, আর সৌদি আরবে শোনা যাচ্ছে শর্টওয়েভ 31 মিটার ব্যান্ডে। কোভিড-19 পরিস্থিতির কারণে বাংলাদেশ বিমান এয়ারলাইন্স আন্তর্জাতিক 4 রুটে ফ্লাইট স্থগিতের মেয়াদ আগামী 28 ফেব্রুয়ারি পর্যন্ত বাড়িয়েছে। বিমান কর্তৃপক্ষ এর আগে গত 1 নভেম্বর এসব রুটের ফ্লাইট স্থগিতের সময়সীমা 30 নভেম্বর পর্যন্ত বাড়িয়েছিল। বিস্তারিত জানাচ্ছেন ঢাকা থেকে আব্দুর রহমান খান।
রাষ্ট্রীয় উড়োজাহাজ পরিবহন সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কোভিড-19 পরিস্থিতির কারণে আন্তর্জাতিক 4টি রুটে ফ্লাইট স্থগিতের মেয়াদ আগামী 28 ফেব্রুয়ারি পর্যন্ত বাড়িয়ে দিয়েছে। এছাড়া যাত্রী সংকটে বাতিল করা হয়েছে ঢাকা সিলেট লন্ডন সিলেট রুটের 23 ও 30 জানুয়ারির ফ্লাইট। বিমান কর্তৃপক্ষ এর আগে গত 1 নভেম্বর এসব রুটের ফ্লাইট স্থগিতের সময়সীমা বাড়িয়ে 30 নভেম্বর ধার্য করেছিল। পরবর্তীতে আরেক দফা ফ্লাইট স্থগিতের সময়সীমা বাড়িয়ে 31 ডিসেম্বর করা হয়েছিল। বিমানের এক ঘোষণায় জানানো হয়েছে, আগামী 28 ফেব্রুয়ারি পর্যন্ত যুক্তরাজ্যের ম্যানচেস্টার, সৌদি আরবের মদিনা, নেপালের কাঠমান্ডু এবং কুয়েত সিটির ফ্লাইট বাতিল করা হয়েছে। পরিস্থিতির উন্নতি সাপেক্ষে ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত পরে জানানো হবে। বর্তমানে যুক্তরাজ্য, জেদ্দা, রিয়াদ, দাম্মাম, মাস্কাট, দুবাই, দোহা, সিঙ্গাপুর, কুয়ালালামপুর ও কলকাতায় চালু রয়েছে বিমানের নিয়মিত যাত্রীবাহী ফ্লাইট। যদিও বিভিন্ন দেশের বিধিনিষেধের কারণে যাত্রী কম থাকায় আগের তুলনায় খুবই সীমিত সংখ্যক ফ্লাইট চালু করেছে, তবে ব্যাংকক, ম্যানচেস্টার, কাঠমান্ডু ও কুয়েত রুটে এখনও কোনো ফ্লাইট চালু করেনি বিমান।
রেডিও তেহরান খবরের সঙ্গে ২৪ ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ firsttoday.com/bn।
ফিরছি সংবাদে। ভারত থেকে ৪৭% বেশি দামে করোনার টিকা কেনার খবর প্রত্যাখ্যান করেছেন বাংলাদেশের তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। তিনি বলেছেন, কিছু গণমাধ্যমে প্রকাশিত হয়েছে আমরা নাকি ভারত থেকে ৪৭% বেশি দামে ভ্যাকসিন কিনছি, এ রিপোর্ট সত্য নয়, এটি মিথ্যা। চুক্তি অনুযায়ী ভারত যে দামে ভ্যাকসিন পাবে আমরাও একই দামে ভ্যাকসিন পাব। আজ দুপুরে ঢাকায় এক অনুষ্ঠানে তিনি একথা বলেন। তথ্যমন্ত্রী বলেন, দায়িত্বশীল কোনো গণমাধ্যম যদি ভুল বা অসত্য সংবাদ পরিবেশন করে তাহলে তারা তাদের দায়িত্বশীলতা ও বিশ্বাসযোগ্যতা খর্ব করে। তাই আমি সব গণমাধ্যমের প্রতি অনুরোধ জানাব, ভালোভাবে খোঁজ খবর না নিয়ে এই ধরনের কোনো সংবাদ যেন পরিবেশিত না হয়। এদিকে ভারতের উত্তরপ্রদেশের বিজেপি বিধায়ক সঙ্গীত সোম করোনা ভ্যাকসিনের বিরোধিতাকারীদের পাকিস্তানি মানসিকতার বলে অভিহিত করে তাদের পাকিস্তানে চলে যাওয়ার পরামর্শ দিয়েছেন। তিনি ভারতীয় জনতা যুব মোর্চা আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় বলেন, দেশ করোনাকালের মধ্য দিয়ে অতিক্রান্ত হচ্ছে, এখন ভ্যাকসিন চলে এসেছে, কিছু লোক এই ভ্যাকসিনের বিরোধিতা করছে। যারা করোনা ভ্যাকসিনের বিরোধিতা করছেন তাদের পাকিস্তানি মানসিকতা রয়েছে, তাদের উচিত পাকিস্তানে চলে যাওয়া। ভারতীয় সংসদের উচ্চকক্ষ রাজ্যসভার সাবেক তৃণমূল সদস্য কেডি সিং বেআইনি অর্থ লেনদেন মামলায় গ্রেপ্তার হয়েছেন। আজ ভারতীয় নিরাপত্তা বাহিনী দিল্লি থেকে তাকে গ্রেপ্তার করে। বিস্তারিত জানাচ্ছেন কলকাতা থেকে আব্দুল হাকিম।
বেআইনি অর্থ লেনদেন মামলায় গ্রেপ্তার হয়েছেন রাজ্যসভায় তৃণমূলের সাবেক সংসদ সদস্য কেডি সিং। আজ বুধবার এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি দিল্লিতে তাকে গ্রেপ্তার করেছে। অ্যালকেমিস্ট সংস্থার প্রধান হলেন কেডি সিং, তার বিরুদ্ধে ২০০ কোটি টাকারও বেশি প্রতারণার অভিযোগ রয়েছে। এদিকে কেডি সিং গ্রেপ্তার হতেই পশ্চিমবঙ্গের তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ ওই ঘটনায় সোচ্চার হয়েছেন। কেডি সিং এর সমালোচনার পাশাপাশি তিনি বিজেপি নেতা মুকুল রায়কেও ওই ইস্যুতে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। কুণাল ঘোষের দাবি, বিজেপি নেতা মুকুল রায়ও অ্যালকেমিস্ট সংস্থা থেকে সুবিধা পেতেন। এ প্রসঙ্গে কুণাল ঘোষ বলেন, বিজেপি নেতা শুভেন্দু অধিকারী এ সম্পর্কে বলেন, অন্যদিকে কেডি সিং এর গ্রেপ্তারের পরে তৃণমূলের সিনিয়র নেতা অধ্যাপক সৌগত রায় এমপি বলেছেন,
কেডি সিং তো অনেকদিন তৃণমূলের সাথে নেই, আর ওকে নিয়ে কি মন্তব্য করব।
বলছিলেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা। সিরিয়ার উত্তরাঞ্চলে ইরাক সীমান্তের কাছে ইহুদিবাদী ইসরায়েল আবার বিমান হামলা চালিয়েছে। সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা এখবর দিয়েছে, তবে হামলার সম্ভাব্য ক্ষয়ক্ষতির কোনো তথ্য জানা যায়নি। সানা জানিয়েছে দেরাজোর এবং বুকামাল শহরে এই হামলা চালানো হয়। সামরিক সূত্রে বরাত দিয়ে সানা জানিয়েছে, মঙ্গলবার রাত ঠিক ১:১০ মিনিটে ইহুদিবাদী ইসরায়েল আজোর ও বুকামাল শহরে ক্ষেপণাস্ত্র আগ্রাসন চালায়। ইহুদিবাদী ইসরায়েল এর আগে যেসব ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তার বেশিরভাগই সিরিয়ার বিমান প্রতিরক্ষা ব্যবস্থা প্রতিহত করেছে। গত বুধবারও ইসরায়েল সিরিয়ার রাজধানী দামেস্কের দক্ষিণাঞ্চলে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। তবে সিরিয়ায় ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে সেসব ক্ষেপণাস্ত্রে বেশিরভাগই ভূপাতিত করে। ইরান সরকারের মুখপাত্র আলি রাবিই বলেছেন, পরমাণু সমঝোতা বাস্তবায়নের জন্য এতে স্বাক্ষরকারী সব পক্ষের সদিচ্ছায় যথেষ্ট এবং এ বিষয়ে আবার আলোচনায় বসার প্রয়োজন নেই। তিনি আমেরিকার আইন লঙ্ঘনকারী আচরণ বন্ধ করারও আহ্বান জানান। রাবি মঙ্গলবার তেহরানে এক সংবাদ সম্মেলনে এক প্রশ্নের উত্তরে এ মন্তব্য করেন। জো বাইডেন আমেরিকার প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করার পর ওয়াশিংটনের সঙ্গে তেহরান আলোচনায় বসবে কিনা এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, আন্তর্জাতিক ইস্যুতে আন্তর্জাতিক চুক্তিতে সই করে একটি দেশ যে বিষয়টিকে নিজের জন্য কর্তব্য হিসেবে বেছে নিয়েছে তা পালন করার জন্য আবার আলোচনায় বসার প্রয়োজন নেই। রাবি বলেন, ইরান বহুবার ঘোষণা করেছে আমেরিকা পরমাণু সমঝোতায় ফিরে এসে তেহরানের উপর আরোপিত সব নিষেধাজ্ঞা প্রত্যাহার করলে ইরানও তার প্রতিশ্রুতি বাস্তবায়নে ফিরে যাবে। শ্রোতা বন্ধুরা, বিশ্ব সংবাদে এই ছিল আমাদের সর্বশেষ আয়োজন। সঙ্গে থাকার জন্য আপনাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ। শ্রোতা বন্ধুরা, বিশ্ব সংবাদের পর আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। ইরানের সেনাবাহিনীর নৌ ইউনিট গতকাল থেকে ওমান সাগর ও কোনারাক সাগর উপকূলে বিশাল ক্ষেপণাস্ত্র মহড়া শুরু করেছে। বর্তমান প্রেক্ষাপটে এই মহড়ার গুরুত্ব সম্পর্কে দৃষ্টিপাতের শুরুতে রয়েছে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা। পড়ে শোনাচ্ছেন রেজওয়ান হোসেন।
ইরানের প্রতিরক্ষা নীতির অন্যতম একটি গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে ক্ষেপণাস্ত্র সক্ষমতার উন্নয়ন। ইরানের সেনাবাহিনীর নৌ ইউনিট গতকাল থেকে ওমান সাগর ও কোনারাক সাগর উপকূলে বিশাল ক্ষেপণাস্ত্র মহড়া শুরু করেছে। আজ এই মহড়া শেষ হচ্ছে। ক্ষেপণাস্ত্র ছাড়াও অন্যান্য সমরাস্ত্রের পরীক্ষাও চালানো হয়েছে। বিভিন্ন ধরনের যুদ্ধজাহাজও এই মহড়ায় অংশ নিয়েছে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ উজমা খামেনি বিভিন্ন সময়ে তার বাণীতে প্রতিরক্ষা শক্তির গুরুত্বের কথা তুলে ধরে বলেছেন, বলদর্পী যে কোনো শক্তির আগ্রাসন মোকাবেলা করাই তাদের প্রধান উদ্দেশ্য। তিনি সম্প্রতি কোমের গণ অভ্যুত্থান বার্ষিকীতে জাতীয় সম্প্রচার মাধ্যমে দেওয়া এক ভাষণে ইরাকের সাবেক প্রেসিডেন্ট সাদ্দামের শাসনামলে তাদের বিমান হামলার মোকাবেলায় ইরানের দুর্বলতার কথা স্মরণ করে দিয়ে বলেন, সে সময় রাজধানী তেহরান সহ ইরানের বিভিন্ন শহরে সাদ্দামের বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা মোকাবেলায় আমরা ছিলাম অক্ষম। এমনকি সামরিক দিক দিয়ে শক্তিশালী হওয়ার অধিকারও কেড়ে নেওয়া হয়েছিল। ইরানের সর্বোচ্চ নেতা তার ওই ভাষণে বলেন, এখন আমরা এমন অবস্থানে পৌঁছেছি যে মার্কিন অত্যাধুনিক ড্রোন ইরানের মাটিতে প্রবেশ করার সাথে সাথে সেটাকে আমরা ভূপাতিত করেছি। এ কারণে শত্রুরা এখন আমাদের ব্যাপারে হঠকারী পদক্ষেপ নেয়ার আগে অনেক হিসাব নিকাশ করতে বাধ্য হয়। নিজ প্রতিরক্ষায় সব দেশেরই সামরিক শক্তি উন্নয়নের অধিকার রয়েছে। যেহেতু ইরান সবসময় শত্রুর টার্গেটে রয়েছে, সে কারণে আকাশ প্রতিরক্ষা, ক্ষেপণাস্ত্র শক্তিসহ জলে স্থলে সব ক্ষেত্রে ইরান এমনভাবে সামরিক শক্তি অর্জন করেছে যে কোনো হুমকি মোকাবেলা করতে প্রস্তুত। এতে কোনো সন্দেহ নেই যে ইরান কখনোই কারোর জন্য হুমকি নয়, বরং দেশটি আত্মরক্ষা ও নিজের নিরাপত্তা রক্ষার চেষ্টা করছে। ইরানের আত্মরক্ষার অন্যতম গুরুত্বপূর্ণ একটি মাধ্যম হচ্ছে ক্ষেপণাস্ত্র শক্তি। এক্ষেত্রে ইরান এমন শক্তিশালী অবস্থায় পৌঁছে গেছে যে সমরবিদরা বলছেন, ক্ষেপণাস্ত্র শক্তিতে ইরান বিশ্বের সেরা দশটি দেশের কাতারে রয়েছে। দখলদার ইসরায়েলের নিরাপত্তা বিষয়ক ওয়েবসাইট দেবকা ফাইলের এক প্রতিবেদনে ইরানের ক্ষেপণাস্ত্র শক্তি সম্পর্কে বলা হয়েছে, ইরানের ক্ষেপণাস্ত্র হামলা মোকাবেলার ক্ষমতা ইসরায়েল কিংবা আমেরিকা কারোরই নেই। যাই হোক, ইরানের সামরিক শক্তি শত্রুর চক্ষুশূল হয়ে দাঁড়িয়েছে। এ অবস্থায় ওমান সাগর এলাকায় ইরানের নৌবাহিনীর ক্ষেপণাস্ত্র মহড়া গুরুত্বপূর্ণ বলে পর্যবেক্ষকরা মনে করছেন।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/pl। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
শ্রোতা বন্ধুরা, দৃষ্টিপাতের এ পর্যায়ে আপনাদের সঙ্গে আছি আমি আশরাফুর রহমান। নজর দিচ্ছি বাংলাদেশের দিকে। বাংলাদেশে প্রতি মাসে 50 লাখ করে ছ মাসে 1.5 কোটি মানুষকে টিকা দেওয়ার পরিকল্পনা চূড়ান্ত করেছে দেশটির স্বাস্থ্য বিভাগ। এদিকে করোনা টিকা কেনার স্বচ্ছতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে টিআইবি। এ সম্পর্কে এখন রয়েছে বিশ্লেষক প্রতিক্রিয়া সহ ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি আব্দুর রহমান খানের পাঠানো প্রতিবেদন।
বাংলাদেশের জনগণের জন্য করোনা টিকা সংগ্রহ, টিকা সংরক্ষণ এবং দেশব্যাপী টিকা বিতরণ প্রস্তুতির কাজ প্রায় শেষ করে এনেছে স্বাস্থ্য বিভাগ। প্রতি মাসে 50 লাখ করে ছ মাসে 1.5 কোটি মানুষকে টিকা দেওয়ার একটি মহাপরিকল্পনাও চূড়ান্ত করেছে স্বাস্থ্য বিভাগ। এই প্রস্তুতির অংশ হিসেবে কোভিড-19 টিকা প্রয়োগ ও পরিকল্পনা অনুযায়ী প্রশিক্ষকদের প্রশিক্ষণ শুরু হয়েছে আজ বুধবার থেকে। অগ্রাধিকার ভিত্তিতে কারা টিকা পাবেন তার একটি তালিকা তৈরি করা হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের মহাপরিচালক ডাক্তার এবিএম খুরশিদ আলম।
18 বছরের নিচে যেহেতু পৃথিবীর অন্যান্য দেশে কোথাও এটা ট্রায়াল হয় নাই, তো কাজে ওদের ভ্যাকসিনের আওতায় আসবে না। এটা প্রায় 37% লোক আমাদের। যে আরেকটা হচ্ছে প্রেগনেন্ট মায়েদের ক্ষেত্রেও কোনো ট্রায়াল হয় নাই, তো সেটাও আমাদের এটা থেকে বাদ যাবে।
ওদিকে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের পরামর্শক ডাক্তার মোস্তাক হোসেন জানিয়েছেন,
যখন টিকা আসবে দেশে এবং টিকা প্রয়োগ করতে আমরা যাব, পরবর্তী চালান দেরি হতে পারে কোনো কারণে, সেটি হিসাব করেই কিন্তু দ্বিতীয় ডোজের টিকার সময় আমরা নির্ধারণ করেছি 2 সপ্তাহ। আমরা তো প্রতিবেশী দেশের কাছ থেকে নিয়ে আসবো, কাজে এখানে পরিবহন করা খুব একটা বড় চ্যালেঞ্জিং হবে না।
উল্লেখ্য, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ও অ্যাস্ট্রোজেনেকার তৈরি এই টিকা উৎপাদন করছে ভারতের সেরাম ইনস্টিটিউট। বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, সেরামের উৎপাদিত টিকা প্রতি ডোজ কিনতে বাংলাদেশকে খরচ করতে হচ্ছে $4, আর ভারতে তা বিক্রি হচ্ছে ₹200 বা $2.72। বাংলাদেশি মুদ্রায় এটি দাম পড়বে ₹231, আর সেই হিসাবে বাংলাদেশকে টিকার প্রতি ডোজ কিনতে ভারতের চেয়ে 47% বেশি ব্যয় করতে হচ্ছে। ওদিকে কোভিড-19 টিকা নিবন্ধন কার্যক্রমে একটি অ্যাপ তৈরি নিয়ে অতিরিক্ত অর্থ ব্যয়ের অভিযোগ অস্বীকার করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
আসলে অ্যাপটি তৈরিতে কোনো অর্থ প্রয়োজন হয়নি, কারণ এটা আমাদের অফিসারই তৈরি করেছে। আমাদের টাইমলাইন ছিল 15 তারিখের মধ্যে শেষ করার, 15 তারিখের মধ্যে হয়তো ওরা পারবে, হয়তো আরো কয়েকদিন লাগতে পারে।
এ প্রসঙ্গে দুর্নীতি বিরোধী সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ বা TIB করোনা ভাইরাসের টিকা কেনা এবং প্রয়োগের ক্ষেত্রে যে কোনো ধরনের বিতর্ক ও বিভ্রান্তি দূর করতে সব পর্যায়ে সর্বোচ্চ স্বচ্ছতা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে। গতকাল মঙ্গলবার এক বিবৃতিতে TIB-র নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান সতর্ক করে দিয়ে বলেছেন যে মহামারী যেন কোনোভাবেই কারো জন্য অন্যায় সুবিধার মাধ্যমে পকেট পূর্তির উৎসবে পরিণত না হয়।
সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাত শুনলেন শ্রোতাবন্ধুরা। এবারে রয়েছে স্বাস্থ্য ও চিকিৎসা বিষয়ক সাপ্তাহিক অনুষ্ঠান স্বাস্থ্য কথা।
স্বাস্থ্য কথা। শ্রোতা বন্ধুরা, সবাইকে একরাশ প্রীতিও শুভেচ্ছা জানিয়ে আমি গাজী আব্দুর রশিদ শুরু করছি স্বাস্থ্য ও চিকিৎসা বিষয়ক আসর স্বাস্থ্য কথা। আগুনে পোড়া শব্দটির সঙ্গে কম বেশি আমরা সবাই পরিচিত। প্রতিবছরই বাংলাদেশে অনেক মানুষ আগুনে পুড়ে হয় মারা যান, না হয় দৈহিকভাবে মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়ে পড়েন, কেউ কেউ আবার পঙ্গুও হয়ে যান। অথচ একটু সতর্ক হলে এমন ভয়াবহ পরিস্থিতির হাত থেকে রক্ষা পাওয়া সম্ভব। আজকের আসরে এ বিষয়ে আলোচনা করবেন অধ্যাপক ডাক্তার বুলবুল সরোয়ার। আগেও তিনি রেডিও তেহরানের স্বাস্থ্য কথা অনুষ্ঠানে আলোচনায় অংশ নিয়েছেন। সে সময় তার সম্পর্কে বলেছিলাম, বাংলা সাহিত্যের অন্যতম সেরা সাহিত্যিক, কবি এবং অনুবাদক হিসেবে নিজের অবস্থান এরই মধ্যে নিশ্চিত করেছেন বিশেষজ্ঞ এ চিকিৎসক। তাহলে আর বিলম্ব নয়, এবারে এই বিশেষজ্ঞ চিকিৎসকের আলোচনা শুনি। অধ্যাপক ডাক্তার বুলবুল সরোয়ার, বাংলাদেশে প্রতিবছর আগুনে পোড়ার অনেক ঘটনা ঘটে। এ বিষয়ে আলোচনা শুরুতেই জানতে চাইব, সাধারণভাবে বাংলাদেশে কখন আগুনে পোড়ার ঘটনা ঘটে?
আমাদের দেশে বান, যেটাকে আমরা বলি আগুনে পোড়া, এটা সিজনাল ব্যাপারটা ঘটে শুধু প্রাকৃতিক দুর্যোগ দেখলে। ধরেন একটা বড় কোম্পানিতে আগুন লাগলো, কিংবা একটা জায়গায় একটা বস্তিতে আগুন লাগলো, এরকম একটা প্রাকৃতিক দুর্যোগ, এটা কোনো সিজন নাই। তবে কখনো কখনো বজ্রপাতের সাথে আগুন একটা সম্পর্ক থাকে, আবার কখনো কখনো আমাদের চৈত্র বৈশাখ মাসে যখন তীব্রতম ঝড়ো হাওয়া এবং তীব্রতম দাবদাহ থাকে, তখনও কিন্তু আগুনের ঘটনা বাড়ে। এছাড়া সাধারণত আগুনের ঘটনা আমাদের কমন যেগুলি আসে হাসপাতালে, এগুলি ছিল যে হাউস হোল্ড এক্সিডেন্ট বলি আমরা, মানে ঘরের মধ্যে কাজ করতে যে শাড়িতে আগুন লেগে গেল, কিংবা একটা ল্যাম্পের বা একটা মাটির প্রদীপের গায়ের লেগে গেল, কিংবা ভুলক্রমে কোনো মানে আগুনের পাশ দেখে যেতে লেগে গেল, এই ধরনের আগুনই হয়। এর কোনো সিজনাল ভেরিয়েশন নাই, সারা দেশে গড়ে 8% থেকে 9% আগুনের পোড়া কেস আমরা সারা বছর গড়ে পাই।
জি ডাক্তার সরোয়ার, এক্ষেত্রে সংখ্যাটি কত হবে সেটা বলা কি সম্ভব? আর সংখ্যাটি জানা গেলে হয়তো এর ভয়াবহতার বিষয়টিও স্পষ্ট হবে।
অ্যাসেসমেন্ট হচ্ছে, এটাকে আমরা বলি ফোরকাস্ট, অ্যাসেসমেন্ট হচ্ছে যে আমাদের দেশে মানে 7 থেকে 8 ভাগ, 8 থেকে 9 ভাগ মতান্তর আছে, এরকম রোগী আসে। ধরেন 100টা ইমার্জেন্সি কেস আসলে তার মধ্যে 7-8টাই আমাদের ড্রাউনিং, পানিতে ডোবা এবং আগুনে পড়া রোগী আসে। এখন পরিসংখ্যানটা পুরো দেশে করা যায় নাই, বাংলাদেশে 12 ইউনিট সব জায়গায় নাই, শুধু ঢাকা মেডিকেল কলেজে আগে ছিল, এখন দেশের মেজর হসপিটাল গুলিতে দেওয়া হয়, তাও প্রাইভেট হসপিটাল কোথাও 12 ইউনিট নাই, আলাদা ইউনিট করতে হয়, সে কারণে পুরো দেশের পরিসংখ্যান আমাদের কাছে পাওয়া যায় না।
আচ্ছা, প্রসঙ্গক্রমে স্বাভাবিকভাবে জানতে চাইব, আপনি যে পরিসংখ্যানটি দিলেন সেটি কোথা থেকে দিলেন?
আমাদের সম্পর্কে অনেক পরিসংখ্যানই WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন করে, ইউনিসেফ করে, এবং আমাদেরও আমাদের নিপোর্ট নামে যে অর্গানাইজেশনটা আমাদের দেশে স্বাস্থ্য পরিসংখ্যান করে, এবং আমাদের ওই যে স্ট্যাটিস্টিক্যাল ব্যুরো, ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স তারা যেটা করে, তার একটা সম্ভাব্য, এটাকে আমরা বলি মানে ফোরকাস্ট হিসেবে বলি আর কি, সম্ভাব্য একটা রোগের, কারণ যেহেতু এক্স্যাক্ট আমাদের ডিনোমিনেটর নাই।
ডাক্তার বুলবুল সরোয়ার, পুরো পরিসংখ্যান পাওয়া গেলে হয়তো চিত্রটি আরো ভয়াবহ ভাবে ফুটে উঠত, তো এই সমস্যা মোকাবেলায় বাংলাদেশ সরকার কি রকম সাড়া দিয়েছে বা দিচ্ছে?
হ্যাঁ, এটা ঠিক, অবশ্যই চিত্রটা ভয়াবহ, তবুও আমরা গত কয়েক বছর ধরে ডক্টর সামন্ত লাল সেনের অধীনে ঢাকা মেডিকেল স্পেশাল বার্ন ইউনিট করা হচ্ছে, এবং বর্তমান সরকার একটা বার্ন হসপিটাল ঢাকা মেডিকেলের সাথে, আপনার হয়তো মনে পড়বে আপনি বাইরে আছেন দেশের, ওই যে ঢাকা মেডিকেল কলেজের সাথে যে আমাদের টিবি ক্লিনিকটা ছিল বাংলাদেশের প্রথম প্রাথমিকতম টিবি ক্লিনিক, ওই জায়গাটা পুরো ভেঙে গভর্নমেন্ট ওখানে শুধুমাত্র বার্ন হসপিটালই করতে, এটা ভয়াবহতম জিনিস, যে প্রবলেম যে সেটা গভর্নমেন্ট স্বীকার করেই ব্যবস্থা নিচ্ছে। তবে ঢাকা এখন পর্যন্ত আমাদেশে আপডেট না, এখানে আমাদের স্পেশালিস্ট অত তৈরি হয়নি, ডক্টর সামন্ত লাল সেন এবং তার টিম বেশ কিছু ডাক্তার তৈরি করেছে, কিন্তু এভাবে অন্যান্য বিষয় যেমন এনেস্থেসিয়া কিংবা পেডিয়াট্রিক কিংবা আমাদের মেডিসিন কিংবা সার্জিনাল সার্জন ENT আই, এখানে যে স্পেশালিস্ট রয়েছে এখন বার্নের স্পেশালিস্ট এখনো তৈরি হয়নি, আমরা এটা শুধু ইমার্জেন্সি বা ক্যাজুয়ালিটি হিসেবে চিহ্নিত করে আমরা বার্ন ইউনিট, বার্ন ইউনিট এখন মেজর হসপিটাল গুলোর বাইরে নাই, সেই কারণে গভর্নমেন্ট ঠিকই এটাকে মেজর হিসেবে চিহ্নিত করছে, কিন্তু পরিসংখ্যান আমি বুঝাতে পারছি না যে এটা অনেক মানে কতখানি মেজর।
অধ্যাপক বুলবুল সরোয়ার, এখানে আরেকটি প্রশ্ন করি, আর তা হল আগুনে পোড়ার যেসব ঘটনা গৃহস্থলে দুর্ঘটনার ফলে ঘটে সেগুলো অনিবার্য, নাকি সেগুলো ঠেকানো সম্ভব?
ঠেকানো সম্ভব, ঠেকানো সম্ভব, আমাদের দেশে এটা নিয়ে আসলে মোটিভেশন কম হয়েছে, প্রচারণা কম হয়েছে, ঠেকানো সম্ভব। যেমন আমাদের দেশে অনেক জিনিস, যেখানে আমাদের দেশে পাকা লেট্রিন যেটাকে আমরা বলি মানে সেন্ট্রাল লেট্রিন ব্যবহারের সংখ্যা ছিল ভয়াবহ কম, সেটা এখন ইন্ডিয়ার ভারত এবং অন্যান্য দেশকে ছাড়িয়ে আমরা উপরে উঠে গেছি। দুটো কারণে, একটা হচ্ছে গভর্নমেন্ট প্রোপাগান্ডা করেছে, গভর্নমেন্ট এটাকে মোটিভেটেড করেছে, এটা প্রচার করেছে সারা দেশে, প্লাস একই সাথে মিডিয়াগুলোকে ব্যবহার করেছে, এবং একই সাথে গভর্নমেন্ট এই সেন্ট্রাল ইলেকট্রিক তৈরি করে পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের মাধ্যমে অতি সামান্য কস্ট, 100 কোটি টাকা কস্ট যা সারা দেশে যেখানে যেখানে দরকার সেখানে সেখানে দিয়ে দিয়েছে। আমাদের দেশে সময় টিউবওয়েল নিয়েও এরকম সমস্যা ছিল, আমার ছোটবেলা আমি দেখেছি আমাদের বাড়িতে একটা মাত্র টিউবওয়েল ছিল, সারা গ্রামের মানুষ আমাদের বাড়িতে টিউবওয়েলের পানি নিত, তো মোটিভেশন করলে অবশ্যই কমানো সম্ভব, কারণ সতর্ক হওয়া মানে ধরেন আপনি চিমনি বাতিতে কম এক্সিডেন্ট হয়, ল্যাম্প খোলার ল্যাম্পে বেশি এক্সিডেন্ট হয়, যেমন চুলার চারপাশে যদি আমরা একটু একটু ছোট মাটির দিয়ে উঁচু করে দিই, তাহলে ছোট বাচ্চারা মা পাক করতে যে পিছন থেকে ওটা দেয় চুলার মধ্যে হাত দিয়ে বসে এটা করতে পারবে না, একটা ছোট দেয়াল তুলে দিলে, এরকম অনেক জিনিস নেওয়া সম্ভব, প্রিভেন্টিভ মেডিসিন যাতে অনেক খাই, অন্তত 50% কমে আনা যাবে।
তো শ্রোতা বন্ধুরা, এতক্ষণ আগুনে পোড়া, তার চিকিৎসা এবং প্রতিকার নিয়ে দুপর্বের আলোচনার প্রথম পর্ব শুনছিলেন, আর আলোচনা করছিলেন বাংলাদেশের অধ্যাপক ডাক্তার বুলবুল সরোয়ার। সতর্ক হলে গৃহস্থলে দুর্ঘটনা কমানো যায় বলে উল্লেখ করেছেন এ আলোচক, এ কথাটি আমরা সবাই অনুধাবন করার চেষ্টা করব এবং প্রয়োজনীয় ক্ষেত্রে এটি বাস্তবায়ন করব, তাহলে অকালে প্রাণ হারানো, অঙ্গহানি বা মারাত্মক সমস্যার হাত থেকে সবাই রক্ষা পাব। আর হ্যাঁ, আগুনে পোড়ার চিকিৎসা নিয়ে আগামী আসরে আলোচনা হবে। সবাইকে সে আসরও শোনার আহ্বান জানিয়ে আজ এখানেই বিদায় চাইছি।
স্বাস্থ্য কথা অনুষ্ঠানটি শুনলেন শ্রোতা বন্ধুরা। এবারে রয়েছে পত্রপত্রিকার পাতার বিশ্লেষণমূলক অনুষ্ঠান কথাবার্তা।
শ্রোতা বন্ধুরা, 13 জানুয়ারি বুধবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি। আমি বাবুল আখতার। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। এরপর গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিশ্লেষণে যাব। বিশ্লেষণ করবেন সহকর্মী সিরাজুল ইসলাম। বাংলাদেশের শিরোনাম: বেশি দামের টিকা কিনে লুটপাট উৎসবের প্রস্তুতি, মির্জা ফখরুল, দৈনিক প্রথম আলো। করোনা সংকটে নারী শ্রম রপ্তানিতে ধস, দৈনিক ইত্তেফাক। 18 জানুয়ারির পর HSC ফলের বিষয়ে সিদ্ধান্ত। চীনের সিনোভ্যাকের টিকা নিলেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট, দৈনিক যুগান্তর। ভারতের প্রজাতন্ত্র দিবসের প্যারেডে অংশ নেবে বাংলাদেশ সশস্ত্র বাহিনী, দৈনিক কালের কণ্ঠ। 24 ঘন্টায় করোনায় আরও 14 জনের মৃত্যু, শনাক্ত 890, দৈনিক মানব জমিন। ট্রাম্পকে সরাতে রাজি নন ভাইস প্রেসিডেন্ট পেন্স, দৈনিক সমকাল। এবার কলকাতার বাংলা দৈনিকের কিছু শিরোনাম। টিকা সরবরাহের কাজ শুরু করল ভারত বায়োটেক, দৈনিক আনন্দবাজার পত্রিকা। হরিয়ানার বহু গ্রামে প্রবেশ নিষেধ বিজেপি নেতাদের, কৃষি আইনের প্রতিলিপি পড়ালেন বিক্ষোভকারীরা, দৈনিক প্রতিদিন। মুখে রামের নাম, কাজ নাথুরামের মতো, বিজেপিকে আক্রমণ অভিষেকের, দৈনিক আজকাল। শিরোনামের পর এবার দুটি খবরের বিশ্লেষণে যাচ্ছে। জনাব সিরাজুল ইসলাম, কথাবার্তার আসরে আপনাকে স্বাগত জানাচ্ছি। পিকে হালদারের বান্ধবীকে গ্রেফতার করেছে দুদক, বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন?
আপনাকে ধন্যবাদ। প্রশান্ত কুমার হালদার, যিনি বাংলাদেশের বেশ কয়েকটি প্রতিষ্ঠানের টাকা আত্মসাৎ করে বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়ার সুযোগ পেয়েছেন এবং তিনি এখন, আমরা যতদূর জানতে পেরেছি, যে কানাডার একটি শহরে অত্যন্ত আয়েশি জীবনযাপন করছেন। যদিও তার ব্যাপারে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে, ইন্টারপোলের সাহায্য চাওয়া হয়েছে, বাংলাদেশের পক্ষ থেকে অনেক পদক্ষেপ নেওয়া হয়েছে, কিন্তু তিনি কানাডাতে আয়েশি জীবনযাপন করছেন, এটি বাস্তবতা। তার বান্ধবী অবন্তিকা বড়াল এখন গ্রেপ্তার হয়েছে, তাকে গ্রেপ্তার করেছে দুদকের একটি দল। এটি একটি ভালো সংবাদ, এই অর্থে যে দুর্নীতির বিরুদ্ধে একটা ব্যবস্থা নেওয়া হচ্ছে। কিন্তু আমি শুরু থেকেই পিকে হালদারের ব্যাপারে যে কথা বলে আসছি সেটি হচ্ছে এই যে, তিনি কিন্তু হঠাৎ করে একদিনে এই বিশাল অঙ্কের টাকা আত্মসাৎ করেননি। তিনি একটি প্রতিষ্ঠান থেকে কিন্তু এই কাজ করেন, কয়েকটি প্রতিষ্ঠান থেকে করেছেন এবং দীর্ঘদিন ধরে নিশ্চয়ই তিনি এই টাকা আত্মসাৎ করেছেন। এখন 3,000 কোটি টাকার কথা বলা হলেও তিনি 10,000 কোটি টাকা আত্মসাৎ করেছেন বলেও কিন্তু পত্রপত্রিকায় খবর বের হয়েছে। এখন 3,000 কোটি টাকা হোক আর 10,000 কোটি টাকা হোক, টাকার অঙ্ক বিপুল, এতে কোনো সন্দেহ নেই। এই টাকা দীর্ঘদিন ধরে বহু প্রতিষ্ঠান থেকে তিনি আত্মসাৎ করেছেন সেটিও পরিষ্কার। তার মানে দাঁড়াচ্ছে যে তাকে এই কাজে বহু মানুষ সহায়তা করেছেন এবং এর বেনিফিশিয়ারি কিন্তু বহু মানুষ। আর টাকা আত্মসাৎ করার পরে তিনি দেশে পালিয়ে যেতে সুযোগ পেয়েছেন, তাকে সুযোগ দেওয়া হয়েছে, তার মানে বেশ কিছু মানুষ তাকে চলে যেতে সহযোগিতা করেছেন। এখন পিকে হালদারের বান্ধবীকে আটক করা হয়েছে এই কাজে সহযোগী হিসেবে, ঠিক আছে, ভেরি গুড, কিন্তু এই কাজের আরো সহযোগী যারা আছে তাদেরকেও আটক করতে হবে। তা না হলে ব্যাপারটি এইরকম দাঁড়াবে যে ঠ্যাং না পেয়ে লাঠিতে কামড় দেওয়ার মতো হবে ব্যাপার।
ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করে কূটনীতিকে সুযোগ দেন, ইরানের প্রতি এই আহ্বান ইউরোপের, কি বলবেন আপনি?
জি, ইউরোপের পক্ষ থেকে ইরানকে যে আহ্বান জানানো হয়েছে যে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করে কূটনীতিকে কাজে লাগানোর সুযোগ দিন, এই যে আহ্বান, এই আহ্বানটা আমি ব্যক্তিগতভাবে মনে করি একটি অন্যায় আহ্বান। অন্যায় আহ্বান এই কারণে বলছি যে 2015 সালে পরমাণু সমঝোতা সই হয়েছিল, এটি বাস্তবায়নও শুরু হয়েছিল সেই বছরেই, তারপরে আজকে 2021 সাল, তার মানে মাঝে 6 বছর চলে গেছে। এই 6 বছরে ইরান কিন্তু তার পরমাণু কর্মসূচি যেভাবে পরিচালনা করার কথা এই পরমাণু সমঝোতা অনুযায়ী সেইভাবেই পরিচালনা করেছে। কোনো দেশ বলতে পারবে না যে ইরান এই সমঝোতা লঙ্ঘন করে কোনো কাজ করেছে। ইরানের সমঝোতা বাস্তবায়ন হচ্ছে কিনা এবং পরমাণু কর্মসূচি সমঝোতা অনুযায়ী চলছে কিনা এটি কিন্তু প্রতিদিন পর্যবেক্ষণ করা হতো IAEA-র পক্ষ থেকে। তার মানে দাঁড়াচ্ছে যে ইরান তার কথা রেখেছে, কথা রাখেনি। পরমাণু সমঝোতাতে সই করা কয়েকটি পক্ষ, তার ভিতরে আমেরিকা প্রথম এবং দ্বিতীয় হচ্ছে ইউরোপের দেশ ফ্রান্স, জার্মানি এবং ব্রিটেন। আমেরিকা কথা রাখেনি, তারা চুক্তি থেকে বের হয়ে গেছে। আর ইউরোপ কথা রাখেনি, তারা আমেরিকার সাথে বের হয়ে যায়নি, কিন্তু এই চুক্তি সই হওয়ার পরে ইরানের যে সমস্ত সুবিধা পাওয়ার কথা ছিল, নিষেধাজ্ঞা উঠে যাওয়ার কথা ছিল, বাণিজ্যিক সুবিধা পাওয়ার কথা ছিল, অর্থনৈতিক এবং আরো আরো যে সমস্ত সুযোগ সুবিধা পাওয়ার কথা ছিল, সেই সমস্ত সুযোগ সুবিধা ইরানকে দেয়া হয়নি। তো সেক্ষেত্রে এখন ইউরোপ বলছে যে কূটনীতিকে সুযোগ দিবি। ইরান তো 6 বছর কূটনীতিকে সুযোগ দিয়েছে, ইউরোপ সেই সুযোগ কাজে লাগায়নি। এখন ওই পরমাণু সমঝোতাতেই প্রভিশন আছে যে যদি কোনো পক্ষ এই সমঝোতা বাস্তবায়ন না করে তাহলে অপর পক্ষ এই ব্যবস্থা নিতে পারে। সেই প্রভিশনের আলোকে ইরান এখন ইউরেনিয়াম সমৃদ্ধকরণ করছে এবং সেটি তার রাইট পরমাণু সমঝোতার প্রভিশন অনুযায়ী। সেক্ষেত্রে ইউরোপ যদি এখন কূটনীতিকে কাজে লাগাতে চায় তাহলে তাকে মূল ট্র্যাকে ফিরে আসতে হবে, ইরানকে যে সমস্ত সুবিধা দেওয়ার কথা ছিল সেই সুযোগ সুবিধাগুলো দিতে হবে, তা না হলে এটি অন্যায় আহ্বান, অন্যায় আবদার বলে গণ্য হবে।
জনাব সিরাজুল ইসলাম, আপনাকে আবারও ধন্যবাদ। এবার ভারতের বিস্তারিত খবর তুলে ধরছে। দৈনিক আনন্দবাজার পত্রিকার শিরোনামের খবরে বলা হয়েছে,
সিরাম ইনস্টিটিউটের পর এবার ভারত বায়োটেকও টিকা সরবরাহের কাজ শুরু করল।
বুধবার সকালে হায়দ্রাবাদ থেকে বিশেষ বিমানে করে দিল্লি সহ দেশের 10টি শহরের উদ্দেশ্যে পাঠানো হয়েছে কোভ্যাক্সিন টিকা। সংবাদ সংস্থা ANI ভারত বায়োটেকের এক আধিকারিকের বক্তব্যকে উদ্ধৃত করে জানিয়েছে, বুধবার সকাল 6:40 হায়দ্রাবাদ থেকে এয়ার ইন্ডিয়ার বিশেষ বিমানে টিকার প্রথম ব্যাচটি পাঠানো হয়েছে দিল্লিতে। কেরল এবং মধ্যপ্রদেশেও পৌঁছেছে কোভ্যাক্সিন টিকা। ওই আধিকারিক আরও জানিয়েছেন, দিল্লি, তিরুঅনন্তপুরম, ভোপাল ছাড়াও টিকা পাঠানো হচ্ছে বেঙ্গালুরু, চেন্নাই, জয়পুর এবং লখনউয়ে। দৈনিক আজকালের শিরোনামের খবরে বলা হয়েছে, মঙ্গলবার স্বামী বিবেকানন্দের জন্মদিনে ভাষণ দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাজ্যের বিজেপি নেতারাও জন্মদিন উদযাপন করেছেন। স্বামীজিকে নিয়ে গেরুয়া শিবিরের এই সব কর্মসূচিকে প্রবল কটাক্ষ করলেন তৃণমূল সাংসদ তথা যুবনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি, বিজেপির নেতারা বিবেকানন্দকে নিয়ে বড় বড় কথা বললেও তাঁর মূল আদর্শ থেকেই সরে গেছে, এখন তাঁর বাণীগুলি বিকৃতভাবে পেশ করা হচ্ছে বলেও অভিযোগ অভিষেকের। মুখ্যমন্ত্রীর ভাইপোর কথায় বিজেপি নেতারা স্বামীজির নাম নেয়, এদিকে ধর্মের নামে মানুষে মানুষে ভেদাভেদ সৃষ্টি করে। এই প্রসঙ্গে কথা বলতে গিয়ে রাম এবং নাথুরাম গডসের কথাও তুললেন অভিষেক। বললেন, ওরা রাম নাম উচ্চারণ করে কিন্তু কাজ করে নাথুরামের মতো, ঠিক করে স্বামী বিবেকানন্দ নামটাই উচ্চারণ করতে পারে না, তাই তাকে নিয়ে কথা বলার অধিকার ওদের নেই। শ্রোতা বন্ধুরা, কথাবার্তার আজকের আসর এখানেই গুটি নিচ্ছে, কথা হবে আবারও আগামী আসরে।
কথাবার্তা অনুষ্ঠানটি শুনলেন শ্রোতা বন্ধুরা। এবারে প্রান্তিক আয়োজনে রয়েছে পবিত্র কোরআনের তাফসির বিষয়ক অনুষ্ঠান কোরআনের আলো।
Thank you. কোরআনের আলো।
শ্রোতা বন্ধুরা, সালাম ও শুভেচ্ছা নিন। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। পবিত্র কোরআনের তাফসির বিষয়ক আজকের অনুষ্ঠান উপস্থাপনায় আপনাদের সঙ্গে রয়েছি আমি গাজী আব্দুর রশিদ
এবং আমি সোহেল আহমেদ।
গত আসরে আমরা সূরা শুরার আলোচনা শেষ করেছি, কাজেই আজ আমরা পবিত্র কোরআনের পরবর্তী সূরা অর্থাৎ সূরা জুখরুফ নিয়ে আলোচনা শুরু করব। প্রথমেই এই সূরার এক থেকে চার নম্বর পর্যন্ত আয়াতের তিলাওয়াত ও তর্জমা শোনা যাক।
বিসমিল্লাহির রহমানির রহিম হামিম ওয়াল কিতাবিল মুবিন إِنَّا جَعَلْنَاهُ قُرْآنًا عَرَبِيًّا لَّعَلَّكُمْ تَعْقِلُونَ وَإِنَّهُ فِي أُمِّ الْكِتَابِ لَدَيْنَا لَعَلِيٌّ حَكِيمٌ
হামিম সুস্পষ্ট কিতাবের শপথ। নিশ্চয়ই আমি এটা অবতীর্ণ করেছি আরবি ও সুস্পষ্ট ভাষায় কোরআন রূপে, যাতে তোমরা তা উপলব্ধি করতে পারো। আর নিশ্চয়ই তা উম্মুল কিতাবে আমার কাছে সংরক্ষিত আছে, আর তা হল অতি উচ্চ মর্যাদা সম্পন্ন জ্ঞান বিজ্ঞানে পূর্ণ।
পবিত্র কোরআনের 43তম এই সুরায় 89টি আয়াত রয়েছে। মক্কায় অবতীর্ণ অন্যান্য সুরার মতো এই সুরাতেও আল্লাহ পরকাল ও নবুয়াতের মতো আকিদাগত বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়েছে। পবিত্র কোরআনের 7টি সূরা মুকাত্তাত হরফ হা মিম দিয়ে শুরু হয়েছে। বাকি 6টি সূরার মতো জুখরুফেও এই হরফগুলো ঠিক পরপরই কোরআন নাজিলের কারণ হিসেবে মানব জাতির হেদায়েতের কথা উল্লেখ করা হয়েছে। এখানে হুরুফে মুকাত্তাতের পর পবিত্র কোরআনের শপথ করেছেন আল্লাহ তাআলা। এই কিতাবের বক্তব্য অত্যন্ত স্বচ্ছ ও পরিষ্কার এবং তা মানুষের অন্তরকে আলোকিত করে, মানুষকে সঠিক পথ ও সৌভাগ্য অর্জনের পন্থা দেখিয়ে দেয়।
এই কিতাব সর্বপ্রথম নাজিল হয় আরবি ভাষাভাষী মানুষের জন্য, তা সত্ত্বেও এই গ্রন্থ শুধুমাত্র আরব জাতির জন্য নাজিল হয়নি, বরং এর বক্তব্য গোটা মানব জাতির জন্য বোধগম্য করে দিয়েছেন মহান আল্লাহ। তিনি সব মানুষকে এই কিতাবের আয়াতগুলো নিয়ে গভীর চিন্তাভাবনা করার এবং অন্তর্দৃষ্টি ও প্রজ্ঞাদিয়ের প্রতি ইমান আনার আহ্বান জানিয়েছেন। স্বাভাবিকভাবেই মানুষ যেন ইমান আনার পর এই কিতাবের গঠনমূলক শিক্ষা নিজেদের জীবনে বাস্তবায়ন করে, সে আহ্বানও এখানে রয়েছে।
منك العطايا بلا حد ولا عدد وجهدنا لأداء الشكر محدود منك العطايا بلا حد ولا عدد وجهدنا لأداء الشكر محدود
এবারে সূরা জুখরুফের 5 থেকে 8 নম্বর পর্যন্ত আয়াতের তেলাওয়াত ও তর্জমা শোনা যাক।
أَفَنَضْرِبُ عَنْكُمُ الذِّكْرَ صَفْحًا أَنْ كُنْتُمْ قَوْمًا مُسْرِفِينَ وَكَمْ أَرْسَلْنَا مِنْ نَبِيٍّ فِي الْأَوَّلِينَ وَمَا يَأْتِيهِمْ مِنْ نَبِيٍّ إِلَّا كَانُوا بِهِ يَسْتَهْزِئُونَ فَأَهْلَكْنَا أَشَدَّ مِنْهُمْ بَطْشًا وَمَضَى مَثَلُ الْأَوَّلِينَ
তোমরা সীমা লঙ্ঘনকারী সম্প্রদায় বলে কি আমি তোমাদের নিকট হতে কোরআন প্রত্যাহার করে নেব? আর পূর্ববর্তীদের কাছে আমরা বহু নবী প্রেরণ করেছিলাম, তাদের কাছে এমন কোন নবী আসেনি যাকে তারা ঠাট্টা বিদ্রুপ করেনি, ফলে যারা এদের চেয়ে শক্তিতে প্রবল ছিল আমি তাদেরকে ধ্বংস করেছি এবং পূর্বের জাতিগুলোর ভাগ্য এভাবেই শেষ হয়েছিল।
আল্লাহ তাআলার একটি রীতি হচ্ছে তিনি মানুষকে হেদায়াত করার জন্য সৃষ্টির শুরু থেকে যুগে যুগে পৃথিবীতে নবী রাসূল পাঠিয়েছেন এবং তাদের প্রতি কিতাব অবতীর্ণ করেছেন। তবে প্রত্যেক নবীর যুগেই কিছু মানুষ ও সমাজের শাসক শ্রেণী নবীদের বিরোধিতা করেছে এবং নবীদের অপদস্থ করার জন্য তাদের নিয়ে ঠাট্টা বিদ্রুপে মেতে উঠেছে। কখনো কখনো তারা সর্বোচ্চ শক্তি দিয়ে এই বিরোধিতা করেছে এবং নবীদের পাশাপাশি তাদের একনিষ্ঠ অনুসরণকারীদের হত্যা করতেও তারা পিছ পা হয়নি। কিন্তু এত সব সত্ত্বেও আল্লাহ তাআলা রিসালাতের প্রক্রিয়া চালু রেখেছেন এবং মানুষকে তাদের নিজেদের নিয়ন্ত্রণে ছেড়ে দেননি। অবশ্য বিরোধিতাকারী সেই সব মানুষের পরিণতি ছিল ধ্বংস এবং তাদের পরিণতি পরবর্তীদের জন্য শিক্ষা হয়ে রয়েছে।
এই চার আয়াতের শিক্ষণীয় বিষয়গুলো হল, এক, সামনে প্রতিবন্ধকতা আসলেই ধর্মীয় নেতৃবৃন্দ ও ধর্মপ্রচারকরা দায়িত্ব পালন ছেড়ে দিতে পারবেন না। বিরোধীরা যতই ঠাট্টা বিদ্রুপ ও অপমান অপদস্থ করুক, তাদেরকে চেষ্টা চালিয়ে যেতে হবে। দুই, আল্লাহর শাস্তি শুধুমাত্র পরকালের জন্য নির্ধারিত নয়, বরং পার্থিব জীবনেও কিছু শক্তিশালী দাম্ভিক জাতিকে তিনি দুনিয়াতেই সমূলে ধ্বংস করে দিয়েছেন।
এবার এই সূরার ৯ ও ১০ নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা শোনা যাক।
سألتهم من خلق السماوات والأرض ليقولن خلقهن العزيز العليم الذي جعل لكم الأرض مهدا وجعل لكم فيها سبلا لعلكم تهتدون.
আপনি যদি তাদেরকে জিজ্ঞেস করেন কে আসমান সমূহ ও জমিন সৃষ্টি করেছে, তারা অবশ্যই বলবে এগুলো তো পরাক্রমশালী সর্বজ্ঞ আল্লাহ সৃষ্টি করেছেন, যিনি তোমাদের জন্য জমিনকে বানিয়েছেন শয্যা এবং তাতে বানিয়েছেন তোমাদের চলার অনেক পথ, যাতে তোমরা সঠিক পথ পেতে পারো।
এই দুই আয়াতে বলা হচ্ছে, মূর্তি পূজক মুশরিকদের কাছেও যদি জিজ্ঞাসা করা হয় এই বিশ্বজগৎ কে সৃষ্টি করেছেন, তাহলে তারা এক বাক্যে বলবে, আল্লাহ তাআলাই আসমান সমূহ জমিন সৃষ্টি করেছেন। কিন্তু এই মুশরিকরা বিশ্বজগৎ পরিচালনার কাজে আল্লাহর সঙ্গে বহু উপাস্যকে শরিক করে নেয়। দৈনন্দিন নানা ব্যস্ততার কারণে বেশিরভাগ মানুষ সৃষ্টির শুরু এবং জগতের সমাপ্তি নিয়ে চিন্তা ভাবনা করে না। তারা খাওয়া পরা ও আনন্দ ফুর্তি নিয়ে ব্যস্ত এবং কাজের জন্য অর্থ উপার্জনের চিন্তায় সারাক্ষণ মশগুল থাকে। অথচ এসব কিছু মানুষের জীবনের মূল লক্ষ্য নয় এবং এসব পার্থিব চাহিদা পূরণের মাধ্যমে মানুষ প্রকৃত সুখ অনুভব করে না।
এ ব্যাপারে মানুষকে হুঁশিয়ার করে দিয়ে তাদেরকে জীবনের প্রকৃত লক্ষ্য সম্পর্কে অবগত করার জন্যই নবী রাসূলগণ পৃথিবীতে এসেছেন। তারা বলতে চেয়েছেন যে আল্লাহ মানুষকে সৃষ্টি করে তার জন্য এত সব নিয়ামত দান করেছেন এবং ভূপৃষ্ঠকে বিশ্রাম নেয়ার জন্য বিছানা করে দিয়েছেন, তাকে ভুলে গেলে চলবে না। এই পৃথিবী নিজের অক্ষের উপর ২৪ ঘন্টায় একবার এবং সূর্যের চারপাশে বৎসরে একবার ঘুরতে থাকা সত্ত্বেও আমরা ভূপৃষ্ঠে বসে এত সব গতির কিছুই অনুভব করি না। এটি আল্লাহ তাআলার বড় অনুগ্রহ।
তার আরেকটি অনুগ্রহ হচ্ছে, ভূপৃষ্ঠে তিনি বহু পথ তৈরি করে দিয়েছেন যাতে মানুষ তার গন্তব্যে পৌঁছাতে পারে। আল্লাহ তাআলা পৃথিবীর স্থলভাগ এমনভাবে তৈরি করেছেন যে তাতে নানা প্রাকৃতিক কারণে বিভিন্ন রকমের পথ তৈরি হয়ে গেছে। পাহাড়ি এলাকায় উঁচু উঁচু পর্বতের ভেতর দিয়ে এমন সব গিরিখাত রয়েছে যে মানুষ সহজেই তার ভেতর থেকে নিজের চলার পথ খুঁজে নিতে পারে। এটিও মানুষের জন্য আল্লাহ তাআলার আরেকটি বিস্ময়কর অনুগ্রহ। কাজেই যিনি এত সব নিয়ামতরাজি সুষ্ঠু ও সুন্দরভাবে মানুষের সেবায় নিয়োজিত করে দিয়েছেন, ইবাদতের একমাত্র যোগ্য সত্তা তিনি।
তো শ্রোতা বন্ধুরা, এর সঙ্গে শেষ করছি কোরআনের আলোর আজকের আসর।
আবারও কথা হবে আগামী আসরে।
Allahumma salli ala Muhammad wa zid wa barik ala ali Muhammad salli ala Muhammad wa ali Muhammad salli ala Muhammad wa ali Muhammad.
কোরআনের আলো অনুষ্ঠানটি শুনলেন শ্রোতা বন্ধুরা। এবারে বিশ্ব সংবাদের গুরুত্বপূর্ণ শিরোনামগুলো আবারও জানিয়ে দিচ্ছি। পরমাণু সমঝোতায় ফিরতে হলে আমেরিকাকে আগে নিষেধাজ্ঞা তুলে নিতে হবে, কঠোর শর্ত জানালেন ইরানের সর্বোচ্চ নেতার উপদেষ্টা ডাক্তার বেলায়েতি। ইরানের নৌবাহিনীতে যুক্ত হলো সবচেয়ে বড় সামরিক জাহাজ। 121,000 টনের এই জাহাজ পরিচিতি পেয়েছে ভ্রাম্যমাণ দ্বীপ হিসেবে। ভারত থেকে 47% বেশি দামে করোনা টিকা কেনার খবর প্রত্যাখ্যান। তথ্যমন্ত্রী জানালেন ভারতের একই দামে ভ্যাকসিন পাবে বাংলাদেশ। এবং ভারতীয় সংসদের উচ্চকক্ষ রাজ্যসভার সাবেক তৃণমূল সদস্য কেডি সিং আটক, তাঁর বিরুদ্ধে বেআইনি অর্থ লেনদেন করার অভিযোগ। এবারে সবশেষে পাওয়া একটি খবর। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পিওর সঙ্গে সাক্ষাৎ করতে অস্বীকৃতি জানিয়েছেন ইউরোপের কয়েকজন নেতা। এর ফলে মাইক পম্পিও ইউরোপ সফর বাতিল করতে বাধ্য হয়েছেন। এছাড়া জাতিসংঘে নিযুক্ত আমেরিকার একজন কূটনীতিক তাইওয়ান সফর বাতিল করেছেন। ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন যখন শেষ মুহূর্তের দিনগুলো পার করছে, তখন নজিরবিহীন অপমানের মুখোমুখি হলেন আমেরিকার কর্মকর্তারা। শ্রোতাবন্ধুরা, আপনারা ভালো সুস্থ থাকুন এই কামনা করে এবং আমাদের নৈশ অধিবেশন শোনার আমন্ত্রণ জানিয়ে রেডিও তেহরান থেকে আমি আশরাফুর রহমান এখনকার মতো এখানেই বিদায় চাইছি। খোদা হাফেজ। Thank you.